الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আবারও উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ। ইনশাআল্লাহুল করিম, অন্যান্য দিনের মতো, অন্যান্য সপ্তাহের মতো, আমরা আজও একটি একজনের মহান আত্মত্যাগের কথা, ওনার জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আগে দুরুদ পাকের ফজিলত আমরা শুনে নিই। মদিনার তাজেদার, উভয় জগতের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহ আমার উপর দুরুদ শরীফ পাঠ করে দুরুদ শরীফ দ্বারা সজ্জিত করো, সাজিয়ে নাও, কেননা আমার প্রতি তোমাদের দুরুদ শরীফ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা ভালো কিছু নিয়ত করে নিই। আজকে আমরা একজন আউলাদে রাসূল, আহলে বাইতের সদস্য, আহলে বাইতের আওলাদ, ওনার জীবনী এবং আত্মত্যাগ নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ইমাম হযরত মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জন্য আমরা ভালো নিয়ত করে নিই, যেই আলোচনা আমরা শুনবো, যে বয়ান আজকে জানতে পারবো, এখান থেকে আমরা যা শুনবো শিখবো, নিজে আমল করব, অন্যের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছানোর চেষ্টা করব। তো আজকের বিষয় আমরা রেখেছি ইমাম মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ। তিনি ছিলেন আহলে বাইতের নবুয়তের বাগানের সুবাসিত ফুল হযরত ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাই। তিনার জন্ম হয়েছে 7ই সফর 128 হিজরি রোজ মঙ্গলবার সূর্যোদয় হওয়ার সময়, পবিত্র মক্কা ও মদিনায় মুনাওয়ারার মধ্যবর্তী অবস্থিত এলাকা আবওয়া শরীফ, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত আম্মাজান হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, এই স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তার নাম, মোবারক নাম মুসা, উপনাম আবুল হাসান, আবু ইব্রাহিম এবং উপাধি সাবির, সালেহ, আমিন, তবে সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল কাজেম। অনেক বেশি ক্ষমাশীল হওয়ার কারণে তার উপাধি কাজেম অর্থাৎ রাগ সংবরণকারী হিসেবে আখ্যায়িত হয়েছে। তো তিনির পরিচয় আমরা যদি আরও একটু ভালোভাবে জানি, তাহলে হযরত মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাই, ওনার আব্বার নাম হচ্ছে ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাই। ইমাম জাফর সাদেকের পিতার নাম ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাই। ইমাম বাকিরের পিতার নাম হযরত ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পিতার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে হিসেবে উনি আহলে বাইতের সদস্যদের অন্তর্ভুক্ত, রাসূল পাকের আওলাদ, আওলাদে রাসূল। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব হযরত ইমাম মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ এবং ওনার কিছু তিনি খিদমত বা ওনার কিছু জীবনের কিছু দিক আমরা শোনার চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। এই মুসা কাজিম রহমতুল্লাহ আলাই আহলে বাইতে আতহারদের উজ্জ্বল প্রদীপ এবং মহান তাবি বুজুর্গ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইর সাহেবজাদা, সিলসিলায়ে কাদেরিয়া রাজবিয়া আত্তারিয়ার সপ্তম ফির ও মুর্শিদ। আমরা যেই কাদেরিয়া রাজবিয়া আত্তারিয়া সিলসিলার মধ্যে আসি আমির আহলে সুন্নতের মাধ্যমে, এর সাজরার মধ্যে সাত নম্বরে তিনি রয়েছেন। তার মাতা সম্মানিত আম্মাজানের নাম ছিল হামিদা বারবেরিয়াহ রহমতুল্লাহ আলাইহা। তো আমরা হযরত মুসা কাজিম রহমতুল্লাহ আলাইয়ের পরিচয় আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। যেমন তিনার উপাধি তেমন ছিল চরিত্র। যেমন মহান শাহজাদা হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই এর মোবারক রাতসমূহ ইবাদতে এবং দিনগুলো রোজায় অতিবাহিত হতো। অনেক বেশি ইবাদত করার কারণে তাকে আব্দে সালেহ অর্থাৎ নেক বান্দার উপাধি দ্বারা স্মরণ করা হতো। ধৈর্য সহ্য করার এমন অবস্থা ছিল যে তার উপাধি কাজিম রাগ সংবরণকারী নামে তার পরিচিতি হয়ে গেল। বিনয় নম্রতার অবস্থা এমন ছিল যে তার সামনে কেউ আসত, যখন কেউ আসত সে তাকে সালাম দেওয়ার পূর্বেই তিনি স্বয়ং আগে সালাম দিয়ে দিতেন। যদি জানতে পারতেন যে তাকে কেউ কষ্ট দিতে তার পিছনে লেগে আছে, হযরত মুসা কাজিম রহমতুল্লাহ আলাই উনি যদি জানতেন যে কোনো ব্যক্তি তিনাকে কষ্ট দেওয়ার জন্য তার পিছনে লেগেছেন, তখনও তিনি তার প্রয়োজনও পূরণ করে দিতেন। যিনি কষ্ট দিতে চাইতেন তার কোনো প্রয়োজন থাকলে সেটাও তিনি পূরণ করে দিতেন। হে আশেকানে ইমাম মুসা কাজিম, আমাদের ইমামের সাদাসিদে জীবনযাপন ও বিনয়ের প্রতি লাখো সালাম। হায় যদি আমরাও ইমাম মুসা কাজিমের সদকায় নিজের রাগ দমনকারী হয়ে যেতাম। ওনাকে কষ্ট দেওয়ার জন্য মানুষ যারা চাইত তাদেরও তিনি উপকার করতেন, রাগ করতেন না। সেজন্য তিনার নাম হয়ে গেলেন কাজিম, উপাধি হয়ে গেলে কাজিম রাগ সংবরণকারী। তিনার দানশীলতা ইসলামের জন্য আখারাতকে সুন্দর করার নিয়তে তিনার দান সৎকাও দয়ার বর্ণার মতো ছিল। যেমন হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির দানশীলতার অবস্থা এমন ছিল যে মদিনায় পাকের গরিবদের তালাশ করে প্রত্যেককে রাতের বেলা তাদের প্রয়োজন মতো মুদ্রা এভাবে পৌঁছে দিতেন যে তারা জানতো না এই মুদ্রাগুলো কে দিয়ে গেছে। উনি প্রমাণ রাখতেন না, এমনভাবে দান করতেন যারা তিনি রহমতুল্লাহ আলাইহির দান পেতেন, ওনার থেকে হাদিয়া পেতেন, তারা নিজেও জানতো না যে এগুলো কে দিয়েছে। আল্লাহ পাকের দয়ায় নেককার বান্দাদের কী মর্যাদা, নেকি করে সেটাকে গোপন রাখা মুখলিসদেরই তো কাজ। কারণ আল্লাহ পাকের নেককার বান্দা সৃষ্টিকুলের কাছ থেকে প্রতিদান বা কৃতজ্ঞতার আকাঙ্ক্ষা করে না, এটা তো দূরের কথা, তা কল্পনাও করেন না। যেখানে গরিবদের এভাবে সাহায্য করতেন যে তারাও তাদের উপর অনুগ্রহকারীদের ব্যাপারে জানতে পারতেন না। আল্লাহ পাক তার মুখলিস একনিষ্ঠতা এবং বান্দাদের সদকায় আমাদের একনিষ্ঠতার দৌলত দ্বারা ধন্য করুক। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগের কথা, ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন ছিল। তিনি মানুষের উদ্দেশ্যকেও পূরণ করে দিতেন। ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই কি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ যার দোয়া কবুল করা হতো। বরং যেই লোক তার ওসিলা দিয়ে দোয়া করত অথবা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে দোয়া করাতেন, তাদের চাহিদাও পূরণ হতো এবং তাদের শূন্য ঝুলিগুলো অন্তরের উদ্দেশ্যও পূর্ণ হয়ে যেত। এই কারণে ইরাকবাসীরা তাকে বাবুল হাওয়াইজ অর্থাৎ উদ্দেশ্য পূরণের দরজা বলতো। সুবহানাল্লাহ, হযরত মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহ এমন এক ব্যক্তি ছিলেন, তিনি আওলাদে রসুল ছিলেন, রসুল পাকের সেই ফয়জান, ইমাম হোসেন রদিল্লাহ তাআলা আনহুর ফয়জান, ইমাম জৈনুল আবেদিনের ফয়জান আস্তে আস্তে মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহির নিকট এসেছে। এজন্য তিনি যা দোয়া করতেন কারো জন্য, এটা আল্লাহ পাক কবুল করতেন। কেউ যদি ওনার মাধ্যমে দোয়া করাতেন সেটাও কবুল হয়ে যেত। খালি ঝুড়ি নিয়ে আসলে আল্লাহ পাকের দয়াতে সেটা মানুষ তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যেত। সেই জন্য ইরাকবাসী তাকে উদ্দেশ্য পূরণের দরজা বলতেন। কোটি কোটি শাফিঈদের ইমাম হযরত ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ বলেন, শাফি মাজহাবের ইমাম বলেন, হযরত ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ মাজার শরীফে উপস্থিত হয়ে দোয়া করাটা কবুল হওয়ার ব্যাপারে মুজাররাব অর্থাৎ পরীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ, অর্থাৎ ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে গিয়ে ওনার দরবারে হাজির হয়ে কেউ যদি দোয়া করে সেই দোয়াকেও কবুল করা হয়ে থাকে। এজন্য উনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি কারো জন্য দোয়া করলে কবুল করা হতো, ওনার মাধ্যমে কেউ দোয়া চাইলে কবুল করা হতো। তিনি রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক থেকে এখনও যারা গিয়ে দোয়া করে, ওনার ওসিলা দিয়ে দোয়া করে, এটাও কবুল করা হয়ে থাকে। কেমন শান আহলে বাইতের! প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি তো এমন এক ব্যক্তি ছিলেন যার আত্মত্যাগের কথা এখন আসতেছে। তিনাকে কেউ বন্দি করলো একবার, বিনা কারণে বন্দি করে রাখলো, কিন্তু তিনি বন্দি অবস্থাও এমন ইবাদত করেছেন, এমন রিয়াজত করেছেন, এমন সাধনা করেছেন, এই বন্দি অবস্থায় থাকা বিনা কারণে কোথাও বন্দি থাকা সেটা তো একটা আত্মত্যাগের মধ্যে পড়ে। তো তিনি এই অবস্থায় কী করলেন, ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাইকে যখন বন্দি রাখা হলো তখন তার দিন ও রাতের দৈনন্দিন কার্যাদি অবলোকনকারিণী দাসীর বর্ণনা হলো, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে দেখার জন্য, ওই দাসী তার বর্ণনা হলো তিনি ইশার নামাজের পর আল্লাহ পাকের হামদু সানা অর্থাৎ প্রশংসা করতেন, প্রশংসা মশগুল থাকতেন, অতঃপর দোয়া করতেন এবং রাতের অধিকাংশ সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় দাঁড়িয়ে যেতেন এবং নফল নামাজ পড়া শুরু করতেন। বন্দিখানার মধ্যে, বন্দিশালার মধ্যে তিনি এমন ইবাদত করতেন, ফজরের নামাজের পর আল্লাহ পাকের জিকির করতেন এই পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাই আওলাদ রাসুলের সদস্য, তো তিনি এত ইবাদত করেছেন বন্দিখানার মধ্যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা, রাতের বেলায় নামাজ, ফজর পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন, তারপর যখন দাহওয়ায়ে কোবরা পর্যন্ত মোরাকাবা করতেন অথবা মিসওয়াক করে খাবার গ্রহণ করতেন, এরপর কিছুক্ষণ আরাম করে অজু করতেন এবং নফল নামাজ পড়তে থাকতেন। সুবহানাল্লাহ, এই পর্যন্ত যে আসরের নামাজ পড়ে নিতেন অতঃপর কিবলার দিকে মুখ করে আল্লাহ পাকের জিকির করতে থাকতেন, এই পর্যন্ত যে মাগরিব নামাজ আদায় করতেন, আর মাগরিবও এশারের মধ্যবর্তী সময়ে নফল নামাজ আদায় করতেন। আর তার রহমতুল্লাহ দাসী বলেন, ওই লোক বড়ই দুর্ভাগা যে এরকম নেককার ব্যক্তিকে কষ্ট দেয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখান থেকে যা জানতে পারলাম, বুঝতে পারলাম বা শিখলাম, ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন যাকে আমরা অনুসরণ করি, যিনি আমাদের সাজরায়ে কাদেরিয়া রজবিয়া আত্তারিয়ার সিলসিলার মধ্যে রয়েছেন। তো আওলাদ রাসুলের ফয়জান যার মধ্যে রয়েছে বিদ্যমান, তো তিনি রহমতুল্লাহ আলাই, আমরা তো আজকে স্বাধীন হওয়ার পরে ইবাদত বন্দেগী কর থেকে আমরা গাফেল, ইবাদত করতে চাই না, আল্লাহ পাকের হুকুম মানতে চাই না, কিন্তু তিনি তিনাকে বন্দি করা হয়েছে, বন্দি মানিতে পরাধীন। ওই পরাধীন যখন ছিলেন তখনও তিনি আল্লাহ পাকের কেমন ইবাদত করেছেন, এটা আমাদের দেখার বিষয় এবং এখান থেকে আমাদের শিখার বিষয়। তো হযরত মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাই এই পরিস্থিতিতে একবার স্বপ্নে দিদারে রাসূল হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাই বন্দি থাকাকালীন সময়ে এক রাতে স্বপ্নে তার সাথে আল্লাহ পাকের প্রিয় হাবিব, হাবিবে লবিব, নবী ও রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হলো, সাক্ষাৎ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মুসা, তুমি অন্যায়ভাবে বন্দি রয়েছ, আমি কিছু কালিমা শিখিয়ে দিচ্ছি, যদি তুমি সেগুলো পাঠ করো তবে আজ রাতেই তুমি বন্দি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন তার বাগানের ফুল বিনা কারণে অন্যায়ভাবে বন্দি রয়েছে, আমার নবী আর রওজা মুবারকে থাকতে পারলেন না, স্বপ্নের মধ্যে দেখা দিলেন, হে মুসা কাজেম, তুমি তো অন্যায়ভাবে বন্দি রয়েছ। আমার নবী দিদার দিয়ে তিনি রহমতুল্লাহ আলাইকে কী করে দিলেন, খুশি করে দিলেন এবং কিছু কালেমা শিখিয়ে দিলেন, আরবিতে অনেকগুলো কালেমা তাসবিহ শিখিয়ে দিলেন, এগুলি পাঠ করো, ইনশাআল্লাহ তাআলা আজ রাতেই তুমি মুক্তি পেয়ে যাবে। তো এভাবে হযরত ইমাম মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার দিয়ে ধন্য করেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানে আজকে আমরা শ্রবণ করছি ইমাম মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইহির আত্মত্যাগ। শুধু আত্মত্যাগ নয়, আত্মত্যাগের পাশাপাশি ওনার জীবনের কিছু দিক, ওনার ইবাদত বন্দেগী, রিয়াজত সাধনা, ওনার কিছু মূল্যবান বাণী, তো এগুলি আমরা শ্রবণ করার চেষ্টা করছি। তো তিনার ইবাদত বন্দেগীর মধ্যে আরও কিছু এরকম সুন্দর বর্ণিত রয়েছে। ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহি সব সময় সারা রাত নফল নামাজ পড়তেন, কন্টিনিউ সব সময়, এই পর্যন্ত যে ফজরের সময় হয়ে যেত। আর তিনি একটি দোয়া বেশি বেশি পড়তেন, যার অর্থ হচ্ছে, বাংলাটা বলছি, হে আল্লাহ পাক, তুমি আমার কাছে মৃত্যুর সময় সহজতা ও হিসাবের সময় ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার মৃত্যুর সময় সহজ, মৃত্যু সহজ করে দিও এবং হিসাবের সময় আমাকে ক্ষমা করে দিও। একবার তিনি মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে আল্লাহর নবীর মসজিদে তাশরিফ নিলেন, আর রাতের শুরুতে সিজদা করলেন, তো শোনা গেল যে তিনি সিজদা অবস্থায় আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, যার বাংলা অর্থ হচ্ছে, আমার গুনাহের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছে, হে আল্লাহ, সুতরাং হে আল্লাহ পাক, তোমার পক্ষ থেকেও তত বেশি ক্ষমা চাই। তিনি এটি বলতে রইলেন, এক পর্যায়ে সকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, ওনার কেমন বিনয় ছিল, কেমন আল্লাহ পাকের দরবারে কেমন নিজে ছোট হয়েছেন। একবার মুসা কাজেম রহমতুল্লাহ আলাই মসজিদে নববী শরীফে তাশরিফ নিলেন, আর রাতের শুরুতেই সিজদা করলেন, তো শোনা গেল যে তিনি সিজদা অবস্থা আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন। আরবি জবানে আযুমা যামবু ইনদি ফালইহসুনিল আফউ মিন ইনদিক, অর্থাৎ আমার গুনাহের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছে, সুতরাং হে আল্লাহ পাক, তোমার পক্ষ থেকেও তত বেশি ক্ষমা হওয়া চাই। তিনি এটি বলতে রইলেন, আর এক পর্যায়ে সকাল হয়ে গেল। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কি বুঝলাম, হযরত মুসা কাজিম রহমতুল্লাহ আলাই কত বড় ইবাদত গুজার ছিলেন, নিজেকে কত ছোট মনে করতেন আল্লাহ তাআলার নিকট, যে আল্লাহ আমি আমার গুনার মাত্রা অনেক বেড়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, গুনার মাত্রা যত বেশি হয় তুমি তোমার থেকে আমি তত বেশি ক্ষমা কামনা করি। তো মুসা কাজিম রহমতুল্লাহ আলাইকে তিনি বাবা কিছু উপদেশ দিয়ে গিয়েছিলেন যা স্বর্ণাক্ষরে লেখা উপদেশ। যেমন হযরত হায়সাম রহমতুল্লাহ আলাই বলেন, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইয়ের একজন সাগরিদ আমাকে বলেছেন, একবার আমি তার খিদমতে উপস্থিত হলাম, তখন তার আদরের পুত্র হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই তার খিদমতে উপস্থিত ছিল, আর তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন যে মুসা কাজিম রহমতুল্লাহ আলাইয়ের বাবা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তিনাকে উপদেশ দিচ্ছেন যে হে আমার পুত্র, আমার উপদেশ গ্রহণ করো আর আমার কথাগুলো মনে রাখবে, যদি এগুলো স্মরণ রাখো তাহলে জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে এবং মৃত্যুও ঈর্ষণীয় হবে। তো এভাবে কিছু উপদেশ দিয়েছিলেন যে হে আমার বৎস, ধনী হলো সেই যে আল্লাহ পাকের বন্টনের উপর সন্তুষ্ট থাকে, আর যে অন্যের সম্পদের দিকে দৃষ্টি দেয় সে দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ পাকের বন্টনের উপর অসন্তুষ্টি প্রদর্শনকারী মূলত আল্লাহ পাককে তার ফয়সালার উপর অভিযুক্ত সাব্যস্ত করে, নিজের ভুলকে যে ছোট মনে করে সে অন্যের ভুলকে বড়, আর অন্যের ভুলকে যে ছোট মনে করে নিজের ভুলকে সে বড় মনে করে। হে আমার বৎস, যে অন্যের দোষ ত্রুটি থেকে পর্দা সরিয়ে দেয় সেই নিজের দোষ ত্রুটি প্রকাশ করে থাকে। তো এভাবে অনেকগুলি উপদেশ দিলেন হযরত মুসা কাজিমের আব্বা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। আরও বললেন, হে বৎস, যদি সাক্ষাৎ করার ইচ্ছা হয়, কারোর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা হয়, তাহলে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করো, ফাসিক কিংবা পাপি লোকদের সাথে মেলামেশা করিও না, কেননা ফাসিক ও পাপি লোক পাথরের ওই শিলার মতো যেটা থেকে পানি প্রবাহিত হয় না, এমন বৃক্ষের ন্যায় যেটা সবুজ সতেজ হয় না, তারা ওই অনুর্বর জমির মতো যেটাতে কোনো ঘাস জন্মায় না। তো হযরত ইমাম আলী বিন মুসা কাজিম রহমতুল্লাহ বলেন, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহের এই উপদেশগুলো দিলেন আর তিনি ইন্তেকাল করলেন, তারপরে ইন্তেকাল করলেন, এবং আমার সম্মানিত পিতা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই জীবনের শেষ সময় পর্যন্ত এই উপদেশগুলো পালন করতে থাকেন। বাবার ওসিয়ত উপদেশ অক্ষরে অক্ষরে ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই পালন করেছেন, করার চেষ্টাও করেছেন। তো শেষ পর্যন্ত তিনি এক বর্ণনা মোতাবেক 55 বছর বয়সে ইন্তিকাল করেন। 25 রজব 183 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। তার মাজার শরীফ বাগদাদের কবরস্থানে কাজিমিন শরীফ নামক জায়গায় অবস্থিত। আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার পবিত্র মাজার শরীফ প্রসিদ্ধ ও পরিচিত, জিয়ারতকারীগণ হাজিরি দেওয়ার জন্য এসে থাকে। এখানে স্বর্ণরূপার প্রদীপ ও বিভিন্ন ধরনের কার্পেট ও সাজসজ্জার সামগ্রীও পাওয়া যায়। হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহিকে যেখানে দাফন করা হয় সেই জায়গাটা এমন বরকতময় যেটা পূর্ব বর্ণনা করা হয়েছে, শেষ পর্যায়ে আমরা আবার শুনে নেই যে ওনার মাজারে পাকে গিয়ে কেউ যদি দোয়া করে তার দোয়াকে কবুল করা হয়। তিনি এমন ব্যক্তিত্ব যার নামের ওসিলা দিয়ে দোয়া করলো কবুল করার কথা ইতিহাসের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, এবং কারোর জন্য যদি উনি দোয়া করতেন, কোনো মুসলমান যদি ওনার মাধ্যমে দোয়া করাতেন সেটাও কবুল হয়, এবং ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইও আল্লাহর নিকট দোয়া করলে কবুল হতো, কেননা তিনি একজন আওলাদ রসুল ছিলেন, ফয়জানে আহলে বাইত ওনার মধ্যে ছিল, সেই হিসাবে আল্লাহ পাকের অনেক বড় দয়া ছিল। তো ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাই এর বাণী আমরা শ্রবণ করি, হজরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি ও খলিফা হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ আলাই তার সম্মানিত পিতার পবিত্র বাণী বর্ণনা করতে গিয়ে বলেন, ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির সন্তান হজরত ইমাম আলী রাজা উনি ওনার বাবা সম্পর্কে বলেন, যখন দুনিয়া কোনো মানুষের দিকে মনোযোগী হয় তখন তাকে ক্ষণস্থায়ী বৈশিষ্ট্য দান করে, আর যখন কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তার কাছে নিজের বৈশিষ্ট্যগুলো নিয়ে নেয়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ যাবত শুনতেছি আজকের এই অনুষ্ঠানে দিনের জন্য আত্মত্যাগ। এর মধ্যে আমরা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির জীবনের কিছু দিক, ওনার আত্মত্যাগ, ওনার দানশীলতা, ওনার এবাদত, রিয়াজত, সাধনা অনেক কিছু আমরা জানলাম। তো এখান থেকে আমরা যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, কিছু কিছু দিক রয়েছে আকিদার বিষয়, এগুলি আমরা বিশ্বাস করব। কিছু রয়েছে আমলের বিষয়, সেগুলি আমরা আমল করব। কিছু আছে মহাব্বতের বিষয়, সেগুলি আমরা মহাব্বত ভালোবাসার মাধ্যমে আমল করার চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করি যে দিনের জন্য যারা আত্মত্যাগ স্বীকার করেছেন, যাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, রসুল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য, আসুন আমরাও সে আদর্শে আদর্শবান হয়ে একজন নেককার মুসলিম ইমানদার হওয়ার চেষ্টা করি। আর দাওয়াত ইসলামের সঙ্গেই থাকি, মাদানী চ্যানেল বাংলাও দেখতে থাকি। ইনশা আল্লাহুল করিম মাদানী চ্যানেল দেখতে দেখতে দাওয়াত ইসলামের সাথে আমাদের জীবন অতিবাহিত করতে করতে একসময় আমরা এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক যেন শেষ সময়ে আমাদেরকে রসুল পাকের দিদার নসিব করে, ফয়জানে সাহাবা ও আহলে বাইতের মাধ্যমে আমাদেরকে যেন মালামাল করে। ইনশা আল্লাহুল করিম আবারও দেখা হবে সামনে আগামী সপ্তাহে আরেকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।